বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 25 ফেব্রুয়ারি, 12 ফাল্গুন এবং ফার্সি 6 সফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউক্রেন সংকটের দুটি মূল কারণ নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের পিলখানায় বিডিআর বিদ্রোহে 13 বছর পার হয়েছে, ওই ঘটনায় 57 কর্মকর্তা নিহত হন, তবে আপিল বিভাগে আটকে আছে হত্যা মামলার রায়। মির্জা ফখরুল বলেছেন, রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না কারণ পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র ছিল। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। তারপর রয়েছে কথাবার্তা এবং প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী, মিত্ররা সহযোগিতা না করায় জেলেনস্কির ক্ষোভ। ইউক্রেন সংকট প্রসঙ্গে ইরান সরকারের মুখপাত্র বলেছেন, আমেরিকার উপর নির্ভরতা নিরাপত্তা নিশ্চিত করে না। ইউক্রেন থেকে বাংলাদেশি ও ভারতীয়দের ফিরিয়ে আনতে চেষ্টা করছে ঢাকা ও নয়াদিল্লি, সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড। এবং চীন বলেছে সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার কথা বলার যোগ্যতা আমেরিকান নেই। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা রাজধানী কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরের শহর ওলোবনে ঢুকে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে রুশ সেনাদের শত্রু হিসেবে উল্লেখ করে তাদের ঠেকাতে মলোতব ককটেল তৈরির জন্য কিয়েভের বাসিন্দাদের অনুরোধ করেছেন। সব বাসিন্দাকে নিরাপদে ঘরে থাকারও আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে রাজধানী কিয়েভের উপকণ্ঠে দিমার ও ইভানকিভ এলাকায় সংঘর্ষ চলছে ও এলাকায় রাশিয়ার বেশ কিছু সাজোয়া যান ঢুকে পড়েছে। ইউক্রেন সেনাবাহিনী এর আগে ফেসবুক পেজের পোস্টে বলেছে, কিয়েভের উত্তর পশ্চিমে রুশ সেনাদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী যাতে কিয়েভের দিকে আর এগোতে না পারে সেজন্য তেতেরিভ নদীর সীমান্তবর্তী একটি সেতু ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে তারা কিয়েভের নিকটবর্তী একটি বিমানবন্দর নিজেদের দখলে নিয়েছে। এদিকে বিভিন্ন সূত্র বলছে এরই মধ্যে রাজধানী কিয়েভের পতন ঘটেছে, তবে এসব দাবির সত্যতা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে এখনও যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার হামলা মোকাবেলায় নেটো সহ মিত্র দেশগুলোকে পাশে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সকালে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ সকালেও আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছে। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে। টানা কয়েক সপ্তাহের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল স্থল, আকাশ এবং সমুদ্র পথে ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাপান, তাইওয়ান সহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার কিছু আসে যায় বলে মনে করেন না জেলেনস্কি। তিনি প্রশ্ন তুলে বলেছেন, গতকালের নিষেধাজ্ঞায় কি রাশিয়ার উপর কোনো প্রভাব পড়েছে? আমরা আকাশে যে শব্দ শুনছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। রাশিয়ার হামলার প্রথম দিনে সেনা ও সাধারণ মানুষ সহ ইউক্রেনে 137 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনকে 30 কোটি ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ম্যাক্রন বলেন, ইউক্রেনকে সামরিক সহযোগিতার জন্য 30 কোটি ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাইরেও ফ্রান্স কয়েকজন রুশ কর্মকর্তা ও ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্যারিস শিগগিরই এসব ব্যক্তিত্বের নাম ঘোষণা করবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ যখন পতনের দ্বারপ্রান্তে, তখন ইউরোপীয় ইউনিয়ন এই সহযোগিতার ঘোষণা দিল। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাকরমি বলেছেন, যুদ্ধ কোনো সমাধান নয় এবং আমেরিকার উপর নির্ভরতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত হয় না। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি একথা বলেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে বলেছেন, পূর্ব দিকে নেটোর সম্প্রসারণ উত্তেজনা সৃষ্টিকারী। তিনি আরো বলেন, নেটোর সম্প্রসারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্বাধীন দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি ইউক্রেন সংকট প্রসঙ্গে বলেছেন, মার্কিন নেতৃত্বে নেটোর উস্কানিমূলক তৎপরতা আঞ্চলিক পরিস্থিতিকে জটিল করেছে এবং ভবিষ্যতে এই পরিস্থিতি আরও জটিল হবে। তেহরানে আজ জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন, ইউক্রেনে রুশ হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানিতে তেহরান উদ্বিগ্ন। এ অবস্থায় ইরান সংঘাতে জড়িত সব পক্ষকে আলোচনা শুরু এবং ধৈর্য প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তেহরানের জুমার নামাজের খতিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে হস্তক্ষেপ করে যাচ্ছে। একই সঙ্গে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় দেশগুলো আগুনে ঘি ঢালছে, কিন্তু ইরান চায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনর্জীবনের আলোচনা প্রসঙ্গে খতিব বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়াই সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আজ এ তথ্য জানিয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়াই সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়া পোল্যান্ড ইউক্রেন সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারী প্রবাসী বাংলাদেশিরা সীমান্তরক্ষী বাহিনীকে তাদের পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। অন্যদিকে যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেক বাংলাদেশিকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড ইউক্রেন সীমান্ত পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য তারা সীমান্ত অতিক্রম সংক্রান্ত সহায়তা প্রদান করবে। সংবাদ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। এদিকে ইউক্রেনে প্রায় 30 বছর বসবাসকারী বাংলাদেশি হাসিনুল জানিয়েছেন, বৃহস্পতিবারের রুশ হামলার পর রাজধানী কিয়েভ জুড়ে শহর ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আজ সকাল 7:30 দিকে আরও প্রচণ্ড বিস্ফোরণ হয়। রাজধানীর অন্য সকলের মতো নতুন কোনো হামলার আশঙ্কায় সময় কাটাচ্ছেন বাংলাদেশের চুয়াডাঙ্গার হাসিনুল হক। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে ইউক্রেনে আটকে পড়া কমপক্ষে 18,000 ভারতীয়কে উদ্ধারের চেষ্টা করছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেছেন, আকাশপথ বন্ধ করে দেয়ায় আমরা ভারতীয়দের বিমানে ফেরানোর চেষ্টা বন্ধ করেছি, এখন বিকল্প পথের সন্ধান করা হচ্ছে। ইউক্রেনের সীমান্তবর্তী রাষ্ট্র হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়ার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় দূতাবাসের 4টি প্রতিনিধি দল এরই মধ্যে পৌঁছে গেছে এসব দেশের সঙ্গে ইউক্রেনের সীমান্তে। ভারতীয়দের স্থলপথে ইউক্রেন থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে ওইসব দেশের সরকারের সহযোগিতায়। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ছাত্রনেতা আনিস খান হত্যার সুবিচারের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে। কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে পুলিশ বাধা দিয়েছে এবং ধরপাকড় করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার বাসিন্দা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের হত্যার ঘটনার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে আজ বামপন্থী ছাত্র সংগঠন মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিয়েছে। আজ শুক্রবার কলকাতায় মিছিল শুরুর আগেই পুলিশ বিক্ষোভকারীদের আটক করে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলে। গণমাধ্যমে প্রকাশ, আজ শুক্রবার পূর্ব ঘোষণা মতো ধিক্কার মিছিল এবং ভবানী ভবন অভিযান কর্মসূচি শুরু করার জন্য ছাত্ররা লেক মলের সামনে জড়ো হওয়া শুরু করলেই পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় গ্রেপ্তার করা হয় বাম ছাত্র সংগঠন এসএপায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাসকে। আজ কংগ্রেসের পক্ষ থেকে নোনাপুকুরে আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। অন্যদিকে আমতায় এসএফআইয়ের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে। একই দিনে আজ কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকরা ক্যাম্পাস চত্বরে প্রতিবাদ মিছিল করেন। তাদের সঙ্গে ওই মিছিলে সামিল হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের একাংশ। এ সম্পর্কে আজ মিছিলে হাঁটা এক শিক্ষক বলেন,
আমরা মনে করি এটা একটা স্টেট স্পন্সর্ড মার্ডার, সুতরাং তার নিরপেক্ষ তদন্ত করতে গেলে অবশ্যই সিট দিয়ে হওয়া উচিত নয়, এবং আনিসের পরিবার যখন একটা তদন্তের দাবি জানিয়েছে তাদের সেই দাবিকে মেনে নেওয়া উচিত। যদি দেখা যায় যে আনিসের পরিবার সঠিক বিচার পাচ্ছে না, তাহলে এই মুভমেন্ট কিন্তু আরো বাড়বে।
এদিকে আনিস হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে দুজন পুলিশ কর্মী গ্রেপ্তার হয়েছে তাদের শনাক্ত করতে আজ শুক্রবার বিশেষ তদন্তকারী টিম সিটের পক্ষ থেকে আনিসের বাবা সালাম খানকে টিআই প্যারেডে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপরে ভরসা করতে না পেরে বারবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আনিসের পরিবার। হাইকোর্ট অবশ্য ভরসা রেখেছে সিটের তদন্তের উপর। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলার যোগ্যতা আমেরিকার নেই। ইউক্রেনে চলমান সামরিক অভিযান থেকে রাশিয়াকে পিছু হটার কথা বলার ব্যাপারে চীনের দায়িত্ব আছে বলে আমেরিকা মন্তব্য করার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলল। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, রাশিয়ার উপর চীনের বিশেষ প্রভাব রয়েছে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের উচিত তার প্রভাব কাজে লাগানো। একই সঙ্গে নেড প্রাইস চীন ও রাশিয়া দুই দেশকে অভিযুক্ত করে বলেন, তারা একসঙ্গে মিলে নতুন একটি গভীরভাবে অনুদার বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়। অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদ ইসরায়েলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা করেছে রাশিয়া। দেশটি বলেছে গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে বসতি নির্মাণ পরিকল্পনা সহ ইসরায়েলের যে কোনো তৎপরতা অবৈধ। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইহুদিবাদ ইসরায়েলের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পুলিয়ানস্কি বলেছেন, গোলান মালভূমিতে নতুন করে বসতি নির্মাণের জন্য ইসরায়েল যে পরিকল্পনা ঘোষণা করেছে তাতে মস্কো উদ্বিগ্ন। ইসরায়েলের এই পদক্ষেপ 1949 সালের জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। 1967 সালের আরব ইসরায়েল ছয় দিনের যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয় এবং পরে তা নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। এ বিষয়ে পোলিয়ানস্কি এক টুইটার পোস্টে লিখেছেন, গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকার করে না রাশিয়া। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়া পাশ্চাত্যের প্রচারযুদ্ধ হুঁশিয়ারিকে উপেক্ষা করে গতকাল ইউক্রেনে হামলা শুরু করেছে। সমর শক্তির অবহেলা, পাশ্চাত্যের প্রতি ভরসা ইউক্রেন সংকটের বড় দুই শিক্ষা বলে উল্লেখ করছেন কোনো কোনো বিশ্লেষক। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনা।
রাশিয়া পাশ্চাত্যের প্রচারযুদ্ধ ও হুঁশিয়ারিকে উপেক্ষা করে গতকাল ইউক্রেনে হামলা শুরু করেছে। ইউক্রেন সংকট যে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছে তার প্রথমটি হল, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সামরিক শক্তিকে গুরুত্ব না দেওয়ার মতো স্পষ্ট অথচ অনেক ক্ষেত্রে অবহেলিত নীতি। আর সামরিক শক্তির দুই প্রধান দিক হল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও যথেষ্ট সংখ্যায় দক্ষ সেনা শক্তি থাকা। 1990 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন ইউক্রেনের কাছে 5,000 পরমাণু বোমা থাকা সত্ত্বেও দেশটি সেই সব বোমা ধ্বংস করতে রাশিয়ার হাতে তুলে দেয়, ফলে ইউক্রেন রাশিয়াকে সংযত রাখার ক্ষমতা হারায়। ইউক্রেনের অনেক কর্মকর্তাই ওই পদক্ষেপকে একটি রাজনৈতিক ভুল বলে উল্লেখ করছেন। ইউক্রেন সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল পশ্চিমা শক্তিগুলোর প্রতি মাত্রাতিরিক্ত ভরসা করা। বাস্তববাদীরা মনে করেন প্রত্যেক দেশের উচিত নিজের প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভর হওয়া, কারণ অন্য কোনো দেশই একটি দেশের নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দিতে পারে না। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশগুলো নিরাপত্তা রক্ষার বিষয়ে পশ্চিমা শক্তিগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল। তারাও আসলে ইউক্রেনের মতোই ভুল করছে। ইউক্রেনের বর্তমান সরকার আশা করেছিল তাদের এই বিপদের দিনে পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করবে, কিন্তু পশ্চিমা শক্তিগুলো এখন পর্যন্ত কেবল রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ ও রাশিয়াকে তিরস্কার করা নিয়েই ব্যস্ত, কারণ এখানে রাশিয়ার সঙ্গে লড়াই করার মধ্যে নিজেদের কোনো স্বার্থ দেখছে না পাশ্চাত্য। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন ইউক্রেনের জন্য বিশ্ববাসীর দোয়া রয়েছে এবং তিনি ও তার স্ত্রী দোয়া করবেন এই দেশটির জন্য। অন্যদিকে সামরিক শক্তিতে স্বনির্ভর ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের কোনো শক্তির হুমকিকে ভয় পায় না এবং সামরিক শক্তির বিষয়ে কোনো দেশের সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয়, কারণ নিরাপত্তা কখনো লেনদেনের বিষয় নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্তমানে বিলুপ্ত বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ১৩ বছর পূর্তি হল আজ। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বর্তমানে বিলুপ্ত বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ১৩ বছর পূর্তি হল আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন এই আধা সামরিক বাহিনীর বিপদগামী কিছু সদস্য দাবি আদায়ের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পিলখানা সদর দপ্তরে। এই ঘটনায় শহীদদের স্মরণে আজকে দিনের কর্মসূচি অনুযায়ী শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদর দপ্তর সহ সকল রিজিয়ন প্রতিষ্ঠান সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরআন, বিজিবির সব মসজিদ এবং বিওবির পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে আজ শুক্রবার সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের ঘটনা একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফল।
যে কথাটা সবচেয়ে বলা হচ্ছে যে এটা শুধু একটা বিদ্রোহ ছিল না, এর পেছনে একটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র ছিল। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে এত বছর পরেও আমরা কিন্তু এর যে তদন্ত করে যে প্রকৃত সত্য সেই সত্য উদ্ঘাটিত করা সম্ভব হয়নি। সৈনিকদের বিচার করা হয়েছে কিন্তু এর পেছনে সত্যিকার অর্থে কারা সেই সুষ্ঠু তদন্তের রিপোর্ট এখনো আমরা পাইনি, এবং সেনাবাহিনী যে তদন্ত করেছিল তারও রিপোর্ট প্রকাশ করা হয়নি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পিলখানা হত্যা মামলার দীর্ঘসূত্রিতার কারণ ব্যাখ্যা করে বলেন,
দীর্ঘসূত্রিতার কারণটা হলো আমাদের উপাদানগুলো, আমাদের সাক্ষী, আমাদের সবকিছু সংগ্রহ করতে একটু সময় লেগেছে। আমরা চাচ্ছিলাম এক ন্যায় এবং নিরপেক্ষ বিচার যাতে হয় এবং বিচারকরা তাই করেছেন, এবং এখন আরেকটি বিচার আমরা মনে হয় খুব শীঘ্রই শেষ হবে। এই বিচারের পরে তাদের আরেকটু আপিল করার সুযোগ থাকে, সেই সুযোগও তারা করছেন, এবং আমরা মনে করি তাদের এই প্রক্রিয়া শেষ হলে তারা যোগ্য বিচারটি তারা পাবে।
বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ১৩ বছর পার হয়ে গেলেও এখনও আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। নিম্ন আদালত থেকে হত্যা মামলার রায় উচ্চ আদালত হয়ে এখন আপিল বিভাগে আটকে আছে। এছাড়া বিস্ফোরক সংক্রান্ত অপর একটি মামলার শুনানি এখনও নিম্ন আদালতে চলমান রয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, উচ্চ আদালতের রায়ের বিপরীতে ২০২১ সালে আপিল ফাইল করা হয়েছে। এই ফাইল প্রস্তুত হলে শুনানি শুরু হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার নানা ক্ষতির দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে খানিকটা আলোচনা করেছি। অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস ত্যাগ করতে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস জরুরি। অনেকে আছেন যারা সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে চান, কিন্তু যখনই দেখেন তিনি নিজের কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করতে পারছেন না, তখনই নিজের উপর তার আস্থা বিশ্বাস কমতে শুরু করে। কিন্তু অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস থেকে বেরিয়ে আসতে নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসতে শিখতে হবে, তবে আত্ম অহংকারী হওয়া যাবে না। গত আসরে এ বিষয়ে আমরা কথা বলেছি, আশা করি মনে আছে। এরই ধারাবাহিকতায় আজকের আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন।
অনেকের দৃষ্টিভঙ্গি একমুখী, এ কারণে তারা সাফল্য ও উন্নতির জন্য কেবল একটি নির্দিষ্ট পথকেই উপযোগী বলে মনে করেন। তারা কখনোই এটা বিবেচনায় নেন না যে সব মানুষের অবস্থান, পরিবেশ, পরিস্থিতি ও সক্ষমতা এক নয়, কিন্তু এসবের উপর ব্যক্তির সাফল্যের সম্পর্ক রয়েছে। প্রত্যেককে তার নিজস্ব পন্থায় এগোতে হবে, কিন্তু কেউ যখন কোনো সমাধানের জন্য কেবল একটি পন্থার পেছনে ছুটতে থাকে, তখন সাফল্য অর্জন কঠিন হয়ে পড়ে। এ ধরনের ব্যক্তি সাফল্য অর্জনের পথ অতিক্রম করার ক্ষেত্রে সবসময় অন্যের সঙ্গে তুলনায় ব্যস্ত থাকেন। তার দৃষ্টিতে যিনি সফল হয়েছেন কেবল তার পন্থাটিই তিনি অনুসরণ করতে থাকেন, কিন্তু নিজের অবস্থান ও সক্ষমতার প্রতি দৃষ্টি দেন না। এ ধরনের পরিস্থিতি কোনো মানুষের জন্য কল্যাণকর নয়। এর ফলে তুলনাকারী ব্যক্তি ক্রমেই শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা আজ কিছু উপায় বাতলে দিতে চাই। আশা করি আপনারা আমাদের সঙ্গেই আছেন।
প্রথম উপায়টি হল কেবল নিজের দুর্বল দিকগুলোর সন্ধান না করে নিজেকে প্রশ্ন করুন, আপনার শক্তিশালী দিকগুলো কি। দুর্বল দিকগুলোর চেয়ে নিজের শক্তির বিষয়টি নিয়ে ভাবতে শুরু করুন। এর মধ্য দিয়ে অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাসের উপর একটা আঘাত করতে সক্ষম হবেন। এরপর আপনাকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে বর্তমানে পৃথিবীর কোনো মানুষই পরিপূর্ণ নয়। সবার মধ্যেই কোনো না কোনো দুর্বলতা রয়েছে। আপনার মধ্যে যেসব দুর্বলতা রয়েছে সেগুলো অস্বাভাবিক কোনো বিষয় নয়, অন্যের মধ্যেও তা রয়েছে। আপনি হয়তো অন্যের দুর্বল দিকগুলো সম্পর্কে অবহিত নন, অন্যেরা তাদের দুর্বলতা আপনাকে বলার প্রয়োজন মনে করে না, অথবা তারা তা নিয়ে আপনার মতো খুব একটা ভাবেন না। যাই হোক, আপনাকে নিজের দুর্বলতা নয় বরং নিজের শক্তি নিয়ে ভাবতে শুরু করতে হবে। কেউই আপনার কাছে এটা প্রত্যাশা করে না যে আপনি হবেন শতভাগ নিখুঁত। আপনি কেবল নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম উপায়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করে যান।
অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাস থেকে বেরিয়ে আসার আরেকটি উপায় হল ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় না করা। দিন রাতের বেশিরভাগ সময় যখন আপনি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকেন এবং অন্যের চাকচিক্যময় জীবনচিত্র দেখতে থাকেন, তখন আপনার মধ্যে তুলনার প্রবণতা আরও বাড়তে থাকে। আসলে আপনি অনবরত অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করতে থাকেন। আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে মানুষের যে জীবনচিত্র দেখেন তার সঙ্গে বাস্তবতার খুব একটা মিল নেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণত সবাই তার সবচেয়ে সুন্দর ও নিখুঁত ছবি ও ভিডিও শেয়ার করেন, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে প্রকাশ করেন। সবাই নিজের সর্বোত্তম কর্ম, অর্জন বা শিল্পকে আরও বেশি চমকপ্রদ করে তুলে ধরার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্যের জীবনচিত্র দেখে কেউ যদি তার স্বাভাবিক জীবন ব্যবস্থার সঙ্গে তুলনা করতে থাকে, তাহলে তা কখনোই যৌক্তিক হবে না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব দম্পতি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তাদের পারিবারিক জীবনের সুখ আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে, তারা বাস্তব জীবনে আসলে খুব একটা সুখী নন। তাদের জীবন তুলনামূলকভাবে অন্যদের চেয়েও বেশি সমস্যাপূর্ণ।
আপনি যখন ক্রমেই অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন, তখন নিজের জীবনের অনুপ্রেরণার উৎস হিসেবে ভালো কোনো মানুষকে বেছে নিতে পারেন। এমন এক দুইজন ব্যক্তিকে নির্বাচন করুন যাদের চিন্তা ও জীবন পদ্ধতি আপনার মধ্যে প্রশান্তি যোগায়। আপনি যাদের জীবন থেকে অনুপ্রেরণা নেবেন তাদেরকে যে খুব বিখ্যাত ব্যক্তি হতে হবে তা কিন্তু নয়। এমন কাউকে বেছে নিন যারা মানুষের কল্যাণ চায়। এর পাশাপাশি আপনাকে কৃতজ্ঞতা প্রকাশের প্রবণতা গড়ে তুলতে হবে, যা কিছু আছে তা নিয়ে খুশি থাকার চেষ্টা জোরদার করতে হবে। এজন্য প্রতিদিন আপনি আপনার ভালো দিকগুলো স্মরণ করুন, আপনার কাছে যেসব ভালো জিনিস রয়েছে সেগুলোর দিকে তাকান। এরপর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখনই মনে হবে আপনি আবার অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে যাচ্ছেন, তখনই আপনার ভালো প্রাপ্তিগুলোর কথা স্মরণ করুন। এর ফলে আপনার মধ্যে সুখানুভূতি জাগ্রত হবে, শরীর মনকে সুস্থ রাখতে তা সহায়তা করবে।
অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস ত্যাগ করা যে আপনার জন্য জরুরি সে বিশ্বাসটাও থাকতে হবে। এর ফলে এই অভ্যাস ত্যাগ করে নিজের ভালো দিকগুলো মূল্যায়নের সুঅভ্যাস গড়ে তুলতে পারবেন সহজেই। মনে রাখবেন, আপনি যাদেরকে বাহ্যিকভাবে আপনার চেয়ে অনেক বেশি সফল মনে করছেন তাদের মধ্যেও হয়তো রয়েছে অপ্রাপ্তির অনেক হতাশা যা আপনি বাইরে থেকে কখনোই বুঝতে পারবেন না। আপনি যদি মনে করেন কোনোভাবেই এই অভ্যাস ত্যাগ করতে পারছেন না এবং এই অভ্যাস আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করেই যাচ্ছে, তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। এতে লজ্জার কিছু নেই, আপনার শারীরিক মানসিক সুস্থতার জন্য এটা খুবই জরুরি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে শেষ করছি সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 25 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী। এটি প্রথম আলোর আন্তর্জাতিক খবর। রাজধানী কিয়েভের কাছে চলছে তীব্র লড়াই, নিহত বিপুল সংখ্যক মানুষ, মানবজমিন। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি নম্বর, ভিসা ছাড়াই যেতে পারবে পোল্যান্ডে, ইত্তেফাক। রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে, দাবি ইউক্রেনের বাংলাদেশ প্রতিদিন। শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে জানালেন রাষ্ট্রপতি কালের কণ্ঠ। রাশিয়াকে কাবু করার 5 ব্যবস্থাপত্র, এটি যুগান্তরের শিরোনাম। ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদদের স্মরণ, এটি মানবজমিনের খবর। ভারতের শিরোনাম, জিততে মরিয়া রাশিয়া মহাকাশেও ছড়াতে পারে যুদ্ধ, আনন্দবাজার পত্রিকা। মোদী সরকারের ভ্রান্ত নীতির জেরেই এক মেরুতে পাকিস্তান রাশিয়া চীন, বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর, দৈনিক সংবাদ প্রতিদিন। সিট তদন্তে সহযোগিতায় অবশেষে সম্মতি আনিসের বাবার, ওসিকে ভবানী ভবনে ফের তলব আজকাল। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশ ভারত সহ বিশ্বের সব পত্রিকার প্রধান খবর ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। ইউক্রেনের বিরুদ্ধে চলছে রাশিয়ার সর্বাত্মক হামলা। রাজধানী কিয়েভের কাছে চলছে তীব্র লড়াই, নিহত বিপুল সংখ্যক মানুষ, এটি মানবজমিনের খবর। বিস্তারিত খবরে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণাঙ্গ হামলা প্রতিরোধ করার জন্য জীবন মরণ লড়াই করছেন ইউক্রেনের সেনারা। প্রশ্ন উঠেছে, রাশিয়া কি আসলেই পুরো ইউক্রেন দখল করে নিতে চায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কড়া বার্তায় বলেছিলেন, হামলা হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। দৃশ্যত এখন পর্যন্ত হামলার জবাবে হামলার মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিচ্ছে না কোনো দেশ। শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি সাধারণ মানুষকে অস্ত্র হাতে তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়েছে ইউক্রেনের মানুষ। যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, বিয়ের আসর থেকে যুদ্ধের ময়দানে ইউক্রেনের নব দম্পতি ফেরসিন ও ইয়ারিনা আরিয়েভা। অপর এক খবরে লেখা হয়েছে, যুদ্ধে যাচ্ছেন বাবা, কেঁদে বিদায় জানাচ্ছেন ছোট্ট মেয়ে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুগান্তরের খবর, রাশিয়াকে কাবু করার 5 ব্যবস্থাপত্র দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। তিনি বলেছেন, রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা দিতে হবে, রাশিয়াকে একঘরে করতে হবে, ইউক্রেনকে অস্ত্র শস্ত্র সরবরাহ ও অর্থ ও মানবিক সহায়তা। এদিকে সিএনএনের একটি প্রতিবেদন তুলে ধরেছে বাংলাদেশ প্রতিদিন, তাতে লেখা হয়েছে, রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে দাবি ইউক্রেনের। অধ্যাপক আলী রিয়াস তার বিশ্লেষণে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সারা বিশ্বে অস্থিরতার নতুন যুগের সূচনা। ইত্তেফাকের খবর, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। প্রথম আলো লিখেছে, ইউক্রেনে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন পোল্যান্ড সীমান্তে ছুটছে। পিলখানা ট্র্যাজেডি সম্পর্কে বাংলাদেশের সব পত্রিকায় ভিন্ন ভিন্ন খবর পরিবেশিত হয়েছে। লেখা হয়েছে, ফুলেল শ্রদ্ধায় পিলখানা ট্র্যাজেডির শহীদদের স্মরণ করা হল। মানবজমিনের খবর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র ছিল, সেজন্য তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায়ও কার্যকর হবে, এজন্য ধৈর্য ধারণ করতে হবে। তবে মানবজমিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা ট্র্যাজেডি 13 বছর পরও কান্না থামেনি এক মায়ের। এতে লেখা হয়েছে, 112 বছরের জুলেখা বেগম পুত্র ও পুত্রবধূ হারানোর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি, বয়সের ভারে প্রায় অচল, মনে রাখতে পারেন না তেমন কিছুই, পরিবারের অন্যদের সহায়তায় চলে সব কাজ, স্বামী চলে গেছেন প্রায় 1.5 যুগ আগে, জীবন শয়ান্নে এসে এখনও স্মৃতিতে ডুব দেন আর দেলুর কথা মনে করেন, দেলু তাঁর ছেলে লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার হোসেন, প্রতিনিয়ত কাঁদেন। 2 বছর আগেও জানতে চাইতেন পুত্র ও পুত্রবধূর খুনিদের ফাঁসি হয়েছে কিনা, এখন আর এসব মনে করতে পারেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন আর নির্বাক অশ্রুপাত করেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জিততে মরিয়া রাশিয়া মহাকাশেও ছড়াতে পারে যুদ্ধ, ধ্বংস করতে পারে উপগ্রহ জিপিএস ব্যবস্থা। এটি আনন্দবাজার পত্রিকার খবর। এতে লেখা হয়েছে, আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলো পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্রিস্টোফার স্কোলেস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জিততে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া এবং তারা মহাকাশেও যুদ্ধ ছড়াতে পারে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ইউক্রেন সুন্দরীরা নয়া সংকটে, যুদ্ধের মাঝেই রুশ সৈনিকেরা লোভ দিচ্ছে শরীরে। আজকালের একটি শিরোনাম, সিট তদন্তে সহযোগিতায় অবশেষে সম্মতি আনিসের বাবার, ওসিকে ভবনী ভবনে ফের তলব করা হল। বিস্তারিত খবরে লেখা হয়েছে, অবশেষে সিটের তদন্তে সহযোগিতা করবেন বলে জানালেন আনিসের বাবা সালাম খান। হাইকোর্টের হস্তক্ষেপের পরই কাটল জট, আদালতের নির্দেশ মেনে সিটকে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে আনিস খানের পরিবার। এদিকে শুক্রবার ফের আমতা থানার ওসি সহ মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোদী সরকারের ভ্রান্ত নীতির জেরেই এক মেরুতে পাকিস্তান রাশিয়া চীন, বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে হাতিয়ার করে ফের কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কেন্দ্রের ভ্রান্ত নীতিতেই আজ এক মেরুতে চলে এসেছে পাকিস্তান, চীন এবং আমেরিকা, আর এই নয়া ত্রয়ী ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। আজ এক টুইটে কংগ্রেস নেতা বেশ কয়েকটি খবরের স্ক্রিনশট পোস্ট করেছেন, যার মূল বক্তব্য হল, ভারত সরকারের ভ্রান্ত নীতি পাকিস্তান এবং চীনের সঙ্গে রাশিয়াকেও একসারিতে এনে দাঁড় করিয়েছে, এবং রাশিয়া চীন ও পাকিস্তানের এই আঁতাত ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আলাপন।
আলাপন
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আকমল হোসেনের সঙ্গে। জনাব অধ্যাপক ডক্টর আকমল হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক আকমল হোসেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া, বিশ্ব দেখছে একটি যুদ্ধ, আর সেই যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষ তাদের সেনাসহ বেসামরিক মানুষের হতাহতের দাবি জানিয়েছে। তো ইউক্রেন যুদ্ধের বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
এটা একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপে, এবং সেই পরিস্থিতি খুবই একটা বিপদসংকুল পরিস্থিতি বলে আমি বলবো। রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে যদিও দ্বন্দ্ব তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু ইউক্রেনের সাথে পশ্চিমা দেশগুলোর সমর্থন থাকার ফলে অপর দিকে রাশিয়ানরা থাকায় যুদ্ধ পরবর্তী সময়ে আমার মনে হয় এটা আঞ্চলিক শান্তি, এমনকি এটাকে যদি বলা যায় যে বৃহত্তর পরিসরে বিশ্ব শান্তির জন্য এটা একটা অশুভ সংকেত বলে আমি মনে করছি। কেননা যুদ্ধ পরবর্তী পৃথিবীতে দুটো পরাশক্তি এরকম মোকাবেলা আগে করেনি। আজকে সোভিয়েত ইউনিয়ন নেই, আজকে রাশিয়া আছে। রাশিয়া তারও শক্তি এমন যে তাকে আমরা পরাশক্তি হিসেবে দেখব। অন্যদিক দিয়ে ইউক্রেন রাশিয়াকে মোকাবেলা করছে, তার পেছনে বাকি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাশ্চাত্য যে প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছে তারা রয়েছে। ফলে সেই দিক দিয়ে বলা যায় যে এই ইস্যুতে দুটো ভিন্ন রাজনৈতিক শক্তি
করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অধ্যাপক আকবর হোসেন, আপনি এই যুদ্ধকে অশনি সংকেত বলে মনে করছেন। তো যে বিষয়টি নিয়ে রাশিয়ার সাথে ইউক্রেনের এই যুদ্ধটি শুরু হলো, ন্যাটো নিয়েই মূলত আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ন্যাটোর সম্পৃক্ততা, ইউক্রেনের ন্যাটো সদস্য হতে যাওয়া এবং সেখানে ন্যাটো সেনার আসার যে কথা, রাশিয়া সেটা কিভাবে দেখছে। একই সাথে আমেরিকা কিন্তু এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে?
ইউক্রেনের পেছনে সমর্থন তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দিক থেকে আসছে। আমেরিকার উদ্দেশ্যটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যাটোর যখন জন্ম হয়েছিল, নেটো একটি সামরিক জোট যা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তখন বলা হয়েছিল যে সোভিয়েত আগ্রাসন হলে নেটোভুক্ত রাষ্ট্রগুলো একত্রিত হয়ে আগ্রাসন মোকাবিলা করবে, এবং নেটোর পরে সদস্য সংখ্যা বাড়তে বাড়তে এখন তার সদস্য সংখ্যা 30। এখন তখন নেটোকে সম্প্রসারণ করতে যে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, সেটা রাশিয়ার জন্য সহ্য করাটা সম্ভব না। কেননা ইউক্রেন রাশিয়ার একদম নিকটবর্তী ভূখণ্ড। ফলে পুতিন যেটা বলছিলেন যে নেটো সম্প্রসারণকে তারা হতে দেবেন না, ফলে রাশিয়ার দিক থেকে এই যুক্তিতে যে তার যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে তারা হুমকিগ্রস্ত করতে চায়। একইভাবে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে তার ভূখণ্ড বা তাদের ব্যবস্থার প্রতি হুমকি সৃষ্টিকারী কোনো কিছু গ্রহণ করা হবে। তো ফলে ওইদিকে আমেরিকানরাও তাদের এলাকায় এমন কোন রাজনৈতিক শক্তি উৎপন্ন করতে দেখতে চায় না যেটা তাদের থাকা তাদের নিরাপত্তার প্রতি হুমকি। আবার এদিকে আমরা রাশিয়ানদেরও দেখছি ইউক্রেনকে নিরাপত্তা জোটে অর্থাৎ নেটো জোটের মধ্যে সামিল করাটা তারা একদমই চাইবে না। তো ফলে এইটা তো মূল বিষয়। এর সাথে রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যেরকম সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে রুশ আর ইউক্রেনের যে রাজনৈতিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা ধীরে ধীরে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে যে রুশরা এখন সরাসরি সামরিক আগ্রাসন চালিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করছে।
শ্রোতা বন্ধুরা, ইউক্রেন যুদ্ধ নিয়ে সাক্ষাৎকে শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম ইউক্রেন যুদ্ধ বিষয়ে বিশেষ সাক্ষাৎকারে। অধ্যাপক আকমল হোসেন, আপনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বললেন, অবশ্য তার আগে একটি কথা বলেছেন, আমেরিকা তাদের কাছাকাছি অন্য কোনো শক্তির উপস্থিতি এর আগে মেনে নেয়নি, তারা বাধা দিয়েছে। রাশিয়াও ঠিক তেমনি তাদের প্রতিবেশী দেশে ন্যাটোর উপস্থিতির সম্ভাবনার বিষয়টি মেনে নিতে পারছে না। তো এই যুদ্ধের ফলে যে বিষয়টি সামনে আসছে সেটি হচ্ছে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে, আপনার বিশ্লেষণ কি?
দেখুন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলতে পারি, অনেকেই বলে থাকে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীতে যখন বিভক্তি হয়েছে গেল, মতাদর্শিক বিভক্তি হয়ে গেল এবং বিভিন্ন রকম সামরিক জোর তৈরি হলো, একদিকে পুঁজিবাদী বিশ্ব আরেকদিকে সমতান্ত্রিক বিশ্ব, তখনও এরকম অনেক ধরনের আন্তর্জাতিক উত্তেজনা হতো এবং সেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হতো। কিন্তু বাস্তবত বিশ্বযুদ্ধ তো একটা বিশাল বড় ব্যাপার, তার মানে আমরা দুটো বিশ্বযুদ্ধে পৃথিবীর বহু দেশ যুদ্ধে জুটে গেছে, বহু সম্পদ বহু মানুষ ক্ষতি হয়েছে। আরেকটি হিসাবে মনে রাখতে হবে, এই যে এবারে যুদ্ধ, এই যুদ্ধ মানে আপনার প্রচলিত অস্ত্র ব্যবহারের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে তার একটা পর্যায় হতে পারে, কিন্তু যুদ্ধটা যদি বিশ্বযুদ্ধে পরিণত হয় সেক্ষেত্রে মারণাস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত অস্ত্রের বাইরে আপনার পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা তৈরি হতে পারে। তো সেটা তো পৃথিবীকে আমরা জানি যে একমাত্র জাপানই এই পরমাণু অস্ত্র স্বীকার করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক আগে আগে। তো এটার যে কি হয় সেটা আমরা জানি। তো পৃথিবীর মানুষ এই উদাহরণ যখন রয়েছে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত মানে ওই রকম পরিস্থিতি চূড়ার মতো পর্যায়ে যাওয়ার আগেই এটাকে নিশ্চয়ই থামানোর চেষ্টা করা হবে, কেননা তা না হলে মানব সভ্যতাই ধ্বংস হয়ে যায়। আমার মনে হয় যে এইটাকে জাতিসংঘ রয়েছে, জাতিসংঘ তরফ থেকে চেষ্টা করা হবে, বা পশ্চিমা বিশ্ব ছাড়াও তো আরো দেশ আছে যারা আপনার আমাদের মতো এশিয়ার যে সমস্ত দেশ এখন ধরুন রাষ্ট্র হিসাবে শক্তিমত্তা বা প্রভাবের দিক দিয়ে সামনে চলে এসছে, তারা থামানোর চেষ্টা করবে।
অধ্যাপক আকমল হোসেন, আপনি বললেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার আগেই এ যুদ্ধ থামিয়ে দেওয়ার উদ্যোগ নেবে বিশ্বের দেশগুলো। আচ্ছা, এখানে চীনের ভূমিকা কি হতে পারে?
চীন যেমন বলতে দুই পক্ষকে সংবরণ করতে তাদের যে পারস্পরিক কথাবার্তা এগুলোকে সীমিত করার জন্য, এই ধরনের সম্ভাবনা আছে, ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আমি কোন সম্ভাবনা দেখি না।
অধ্যাপক আকমল হোসেন, সবশেষে জানতে চাইব, এ যুদ্ধ কি দীর্ঘ হতে পারে?
বড়জোর যুদ্ধটা দীর্ঘায়িত হতে পারে, লোকজন ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু একদম বিশ্বযুদ্ধ কথাটা বলে দেওয়া সম্ভব না।
তো জনাব অধ্যাপক ডক্টর আকমল হোসেন, ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রেডিও তেহরানকে বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতাবন্ধুরা, আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, প্রথম দিন যে লক্ষ্য নিয়ে রাশিয়া ইউক্রেনে অভিযান চালিয়েছে তা অর্জন করতে তার দেশের সামরিক বাহিনী সক্ষম হয়েছে। কোনাশেনকভ আরও জানান, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে 74টি সামরিক স্থাপনা ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে, যার মধ্যে 11টি বিমান ঘাঁটি, একই সঙ্গে একটি সামরিক হেলিকপ্টার ও 4টি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজেদের নিরপেক্ষ ঘোষণা করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। তালেবান বলেছে তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা উদ্বিগ্ন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী, মিত্ররা সহযোগিতা না করায় জেলেনস্কির ক্ষোভ। ইউক্রেন সংকট প্রসঙ্গে ইরান সরকারের মুখপাত্র বলেছেন, আমেরিকার উপর নির্ভরতা নিরাপত্তা নিশ্চিত করে না। ইউক্রেন থেকে বাংলাদেশি ও ভারতীয়দের ফিরিয়ে আনতে চেষ্টা করছে ঢাকা ও নয়াদিল্লি, সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড এবং চীন বলছে সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলার যোগ্যতা আমেরিকার নেই। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই খোদা হাফেজ।